আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আজকের উপস্থিতি যারা আছেন এখানে সবাইকে এবং যারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন এবং শুনবেন, আমাদের সিরাতুন নবী প্রোগ্রামের আজকের পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য এবং ব্যক্তিত্ব, সুন্দর আচার ব্যবহার নিয়ে যে জিনিসটা শিখব আজকে আমরা, সেটা হচ্ছে তিনি একজন ন্যায় বিচারক মানুষ ছিলেন, ন্যায়কে অনুসরণ করতেন, আদল ইনসাফ কায়েম করতেন, কখনো বেইনসাফির কোনো আচরণ তিনি করতেন না। আমাদের জীবনে চলাফেরায়, পারিবারিক সামাজিক জিন্দগিতে এবং দিনী জিন্দগির মধ্যেও এমন কিছু বিষয় আসে, কেউ কাউকে হয়তো বা অনেক সময় কষ্ট দিয়ে ফেলি, অধিকার নিয়ে আমরা কেউ কারোর সঙ্গে কারো অধিকার নষ্ট করে দেই, কেউ হয়তো বা নিজে খেয়াল করি না আরেকজনকে জুলুম করে ফেলি, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেখানে আমরা মিস্টেক করে ফেলি। কিন্তু ইনসাফ এবং আদল একটি বড় গুণ যেটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, যে মানুষের মধ্যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইনসাফের আচরণ আছে, ন্যায়ের পক্ষে থাকেন, ন্যায়সঙ্গত কাজগুলো করেন, অন্যায় কাজ করেন না, কারো অধিকার নষ্ট করেন না, কারোর প্রতি জুলুম করেন না, সে লোকটি আল্লাহ তাআলার কাছে অনেক বড় সুন্দর মর্যাদার অধিকারী হবেন। আর সমাজে যারা দায়িত্ব পালন করেন, যারা সমাজে ইনসাফ কায়েম করেন, অনেক সময় সমাজে কেউ কেউ আসি আমরা, যে আমরা বিচার আচারে বসি, দরবারে আমাদেরকে ডাকা হয়, আবার আমাদের সমাজে কেউ কেউ আসেন যারা ইনসাফ কায়েম করার জন্য কোর্টে কাছারিতে বসি, যারা জাজ হই, হাকিম হই, জাস্টিস এর আসনে গ্রহণ করি, সেখানে আমরা ইনসাফকে ঠিকমতো কায়েম করি কি না। এটা শুধু বিচারকদের মধ্যে সীমাবদ্ধ নয়, সরকারি পর্যায়ে যারা দায়িত্ব পালন করে জনগণের উপরে ইনসাফ কায়েম করা, সবার অধিকার ঠিকমতো আদায় করা, এগুলো সব অনেক মর্যাদার অধিকারী আল্লাহর কাছে, এগুলো অনেক বড় নেক আমল। শুধু ইনসাফ কায়েম করা অনেক বড় নেক আমল জান্নাতে যাওয়ার জন্য, একটু পরে হাদিস শুনবেন। আর ইনসাফের বিপরীত কাজটা আল্লাহ তাআলা খুবই ঘৃণা করেন, যারা বেইনসাফ করে, বিচারকের আসনে বসে, দরবারের আসনে বসে, অথবা কোনো শাসন পদ্ধতির কোনো জায়গায় কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে থাকেন, তাই সরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হন, সবচেয়ে বড় জন হন, মাঝখানে লেভেলে থাকেন, যে কোনো লেভেলে যার যতটুকু ক্ষমতা আছে, এখানে তিনি আদল ইনসাফ করেন না এখানে বেইনসাফ করেন, এটার উপরে তার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে অনেক কিছু, সেটা আমাদের সামনে আসবে। আর আল্লাহ তাআলা চান পৃথিবীর মধ্যে যেন কোনো বেইনসাফ না থাকে, সবাই যেন ইনসাফ কায়েম করে। সব নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন আর ইনসাফ কায়েম করতে পাঠিয়েছেন, এই কথা আল্লাহ তাআলা সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই নবীদেরকে প্রেরণ করেছি, সমস্ত রসুলদেরকে পাঠিয়েছি এই ওয়াহির মধ্যে যে দলিল প্রমাণ আছে সেগুলো সহকারে, তাদেরকে আমি কিতাব দিয়েছি, তাদের সাথে কিতাব নাজিল করেছি, আর তাদের জন্য আমি মিজান নাজিল করেছি। মিজান অর্থ কি? স্কেল, পাল্লা, দাঁড়ি পাল্লা, ওজন ঠিক মতো দেওয়া, ওজন ঠিক মতো দেওয়া ইনসাফ। আপনি মাপতেছেন কিছু, কমিয়ে দিলে বেইনসাফ হলো, বেশি নিয়ে গেলে মাপার সময় আরেকজনের থেকে এটাও বেইনসাফ হয়ে গেল। যে আমি লোকদেরকে, এই মানুষকে দুনিয়ার আল্লাহকে অনুসরণ করার জন্য কিতাব দিয়েছি ওহি, কোনো নবীকে জাবুর দিয়েছেন, কোনো নবীকে তাওরাত দিয়েছেন, কোনো নবীকে ইঞ্জিল দিয়েছেন, কোনো নবীকে সহবে বিভিন্ন সহিবা দিয়েছেন, আর আমাদের আখিরি নবীকে তিনি কি দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কিতাব দিয়েছেন, যেন তারা দুটো কাজ করে, মানে এই দুটো জিনিস দিয়েছেন, একটা কিতাব আর একটা মিজান, ইনসাফের মানদণ্ড দিয়েছেন, ক্রাইটেরিয়া দিয়েছেন, কোথায় কী কাজ করলে ইনসাফ হয় সেটাকে পালন করতে, আর কোন কাজ করলে বেইনসাফ হয়, জুলুম হয়, সেটা থেকে দূরে থাকতে। সূরা নাহালের মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন 90 নম্বর আয়াতে সূরা নাহাল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা ইদিল কুরবা ওয়াইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন আদল কায়েম করতে, ইনসাফ কায়েম করতে। আদল অর্থ ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় নীতি। ওয়াল ইহসান, আর কোনো কাজ করলে সেই কাজটাকে সুন্দর করে করতে, যেন তেন তরিকায় কাজ না করতে। যে কোনো কাজ করতে হলে কেমন করতে হবে? সুন্দর করে, ভালো করে করতে হবে। একটা লোক হাল চাষ করে, এটা ভালো করে করতে হবে। একটা লোক রিক্সা চালায়, ভালো করে করতে হবে। যে ঝাড়ুদারের কাজ করে, সে যেন ভালো করে সুন্দর করে করে। ছোট কাজের এক্সাম্পল দিলাম, বড় কাজগুলো কি আরো সুন্দর করে করা লাগবে না? সব কিছু সুন্দর করে। আপনি শিক্ষক, টিচার, সুন্দর করে করতে হবে, ভালো করে করতে, উত্তম তরিকায় করতে হবে। আপনি মেহমানদারি করেন, উত্তম তরিকায় করেন, মানুষকে আদর আপ্যায়ন করেন, সম্মান করেন, তাই না? যে কোনো কাজ, লেনদেন করেন সুন্দর, উত্তম তরিকায়, কাউকে কষ্ট দিন না, কাউকে ঠকিয়েন না। তাহলে আল্লাহ তাআলা এই ইনসাফের কথা বলেন, উত্তম তরিকায় প্রত্যেকটি কাজকে করতে বলেন। ইবাদত করতে হলে এহসানের তরিকায় করতে হবে, যেন তেনভাবে ফরজ নামাজ আদায় করে দিলে হয়ে যাবে। সুন্দর তরিকা নামাজটা পড়তে হবে। ওয়া ইতা ঈদুল কুরবা, আত্মীয় স্বজনের কিছু হক আছে, সেগুলো আদায় করতে হবে। কি হক আছে আত্মীয় স্বজনের? তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, সুখ দুঃখের অংশীদার হওয়া, আপনার কোনো আনন্দের অনুষ্ঠান হলে তাদেরকে সম্ভব হলে আপনার তৌফিক কুলালে দাওয়াত দেওয়া, তারা দাওয়াত দিলে আপনার পক্ষে সম্ভব হলে একটু অংশগ্রহণ করা, তারা দুঃখ মুসিবতে পড়লে সেখানে তাদেরকে গিয়ে সমবেদনা জানানো, এইভাবে তাদের হক আছে। ওয়াইয়ান হা, তাহলে কয়টা কাজ করতে বলেন? এক নম্বরে আদলের কাজ, ইনসাফের কাজ, দুই নম্বরে ভালো করে কাজ করা যে কোনো কাজ করলে, তিন নম্বরে আত্মীয় স্বজনের হক দিতে। তিনটা হুকুমের কথা এখানে বললেন, আর মানা করলেন আরো কয়েকটি কথা, সেটা হলো কি, আরো তিনটা কথা মানা করেছেন। ওয়াইয়ান হা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, আর তিনটি কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেন, সেটা হচ্ছে ফাহশা কাজ। ফাহশা কাজ হলো জেনা, ব্যভিচার, এই জাতীয় অনৈতিকতার কাজ থেকে নিষেধ করেন। দুই নম্বর মুনকার, খারাপ কাজ, খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা, লেনদেনে মানুষকে ঠকানো, মানুষকে কষ্ট দেওয়া, সবগুলোই কি মুনকার, গুনার কাজ, এগুলো থেকে নিষেধ করেন। তিন নম্বর বাকি সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা, ঝগড়া করতে গেলে এত গালিগালাজ করবে, তারপরে কেউ কাউকে কষ্ট দিয়েছে, প্রতিশোধ নিতে গেলে জিজ্ঞাসা অনেক বেশি প্রতিহিংসা আশ্রয় নেয়, এই সীমা লঙ্ঘন করা আল্লাহ পছন্দ করে না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন, আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে এই নসিহত থেকে। এরপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে এই ইনসাফের কথা বলেছেন, সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নামা ইয়াইযুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, তোমরা আমানতকে পৌঁছিয়ে দেয় তার মালিকের কাছে। কেউ কোনো জিনিস আমানত রাখলে সেটার হেফাজত করা, সময় মতো ফেরত দেওয়া, আর যখন তোমরা কোনো মানুষের মধ্যে ফয়সালা করো, দরবারে বস, বিচার কর, শাসন কার্য পরিচালনা করো, তখন তোমরা ইনসাফের সাথে এই কাজগুলো পরিচালনা করো, ইনসাফ। আর নিশ্চয়ই আল্লাহ যা নসিহত করেন, আল্লাহ নসিহতগুলো অত্যন্ত উত্তম নসিহত, আল্লাহ তাআলা থেকে ভালো নসিহত কেউ করতে পারবেন? নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। এটা সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে ছিল। আরেকটি আয়াতে সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী দিতে দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও সাক্ষী দিতে আল্লাহর ওয়াস্তে, যখন কোনো ইনসাফের বিষয় আসে হক সাক্ষ্য দিও। দুইজনের মধ্যে গণ্ডগোল হয়েছে, দুইজনের মধ্যে রেশারেশি আছে, জাকা জমি একজন একজনের দখল করেছে, দুইজনের মধ্যে কিছু মারামারি এগুলো ঘটে গেছে, এখন বিচারে বসছে, তোমরা এখন যারা দেখেছ তোমাদের উপরে হক কথার সাক্ষী দেওয়া ফরজ। আমি দেখেছি সে তাকে আঘাত করেছে, আমি জানি এই জমিটা তা এই দখল করেছে, আমি জানি এটা তার বাড়ি, আমি জানি এটা তার দোকান, আরেকজনে দখল করেছে। জানলে কোর্টে গিয়া হক সাক্ষী দেওয়া উম্মতের উপরে ফরজ না নফল? ফরজ। মানুষকে দেয় না সাক্ষী সহজে, মিথ্যা সাক্ষী দেয় বরঞ্চ, মিথ্যা সাক্ষী দেয় না উল্টো সাক্ষী দেয়, সাংঘাতিক দুরবস্থার কথা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাদিলু, এমনকি যদি যে ব্যক্তি দুইজনের কেস গিয়েছে, একজন তোমার খুব বন্ধু আরেকজন তোমার দুশ্মন, এখন তুমি সাক্ষী দিতে গিয়ে বলে দুশ্মনের এবারে সুযোগ পেয়েছি, তার তো হক, তার হক নষ্ট করে দেওয়ার চান্স পেয়েছি, এখন তুমি উল্টো সাক্ষী দিচ্ছ তোমার দুশ্মনের দুশ্মনী উদ্ধার করতে, খবরদার, আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করছেন, তোমাদের কারোর সঙ্গে কোনো দুশ্মনী ঘটে থাকলে, কেউ কারো থেকে কষ্ট পেয়ে থাকলে, এই কাজ যেন তোমাদেরকে ইনসাফ কায়েম করা থেকে সরিয়ে না নিয়ে আসে, সুযোগ মতো বেইনসাফের চান্সটা না নাও, খবরদার। এদেলু হু আক্রবুল তাকওয়া, সবসময় ইনসাফ কায়েম করো, এটা তোমার তাকওয়া অর্জনের জন্য অনেক নিকটবর্তী। যে ব্যক্তি বেশি করে ইনসাফ কায়েম করবে, বিচার সাক্ষী দেবে, হকের পক্ষে থাকবে, হকের ফয়সালা করবে, হকের দরবার করবে, আল্লাহ তাআলা তাকে তাকওয়া বেশি করে দেবেন, তাহলে বিচারকরা মুত্তাকি হতে পারবে, যারা শাসন কার্য পরিচালনা করার সঙ্গে জড়িত আছেন তারা মুত্তাকি হতে পারবেন যদি ইনসাফ কায়েম করেন। ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন, নিশ্চয়ই যারা তোমরা যা কিছু করো এগুলো আল্লাহ তাআলা দেখেন। এগুলো কোরআনের কথা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল যখন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি কি জবাব দিয়েছেন? ওনার চরিত্র ছিল তো কোরআন, তাহলে কোরআনে এত ইনসাফের কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফকে নিজের জীবনে কিভাবে ধারণ করেছেন এই এক্সাম্পল ওনার জীবন থেকে আমরা নেব। প্রথমত আমরা আসি যে তিনি নিজে উম্মতকে ইনসাফের অনেক নসিহা করেছেন এবং তিনি উম্মতকে অনেক সুসংবাদ শুনিয়েছেন, যারা নসিহত করবে তাদের আখিরাতে কি মর্যাদা হবে, কত বড় পুরস্কার হবে। হাদিসে তিনি কি বলেছেন? সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সাত ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন তিনি বিচার করতে বসবেন, সূর্য মাথার উপরে কদ্দুর উপর নিচে নামবে, এক মাইল, এক বিগত না, হাদিস হলো এক মাইল উপরে থাকবে, মাথার মগজ উত্তরাতে থাকবে, টকবক করবে গরমের কারণে, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দিবেন তাঁর ছায়ার নিচে। হাসরের দিনে কোনো গাছপালা আছে ছায়া পাওয়ার জন্য? এই খালি হাসরের ময়দানে কোনো গাছপালা নেই, ছায়ার দুইটি জায়গা আছে, একটা হলো মেইন মেইনটা যেটা সেটা হচ্ছে বড় ছায়ার জায়গা আল্লাহ তাআলার আরশের নিচে, আল্লাহ তাআলা আরশ অনেক বড়, যারা কোয়ালিফাই হবেন সবার জায়গা হয়ে যাবে আরশের নিচে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আবার অন্য হাদিসে আসছে যে যিল্লুর রাজুলি ইয়াওমাল কিয়ামা সাদাকাতুহু, কেয়ামতের দিন বান্দার জন্য তার সদাকা তার ছায়া হয়ে যাবে, যত বেশি সদাকা দান খরাত করেছে তত তার মাথার উপরে ছায়া হবে, তো দুই ছায়া পাবে সে, মাশাআল্লাহ। তো এখানে এই হাদিসে বলা হচ্ছে সাত ধরনের লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক অ্যাডমিনিস্ট্রেটর, ন্যায় বিচারক যে দরবারি দরবার করতে বসে, দুইজনের মধ্যে দুই গ্রুপের মধ্যে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে হক ফয়সালা দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই শান দান করবেন যে তাকে তাআলা আরশের নিচে জায়গা দিবেন। যদি আরশের নিচে জায়গা দেন তো এই লোকে আল্লাহকে জাহান্নামে ফেলবেন? আল্লাহ, তাহলে নেক বিচার করা কত বড় নেকির আমল, শাসকরা অতি সহজে জান্নাতে যেতে পারে তাই না? কিন্তু শাসকরা যদি জালিম হয়ে যায় তখন উপায় আছে? আর এরপরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরেকটি পুরস্কারের কথা, যারা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করে, অন্যদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেলে তার কাছে কেস আসলে সে যদি সাধ্য অনুযায়ী চেষ্টা করে তাদের মধ্যে ইনসাফ কায়েম করে, তাহলে তার জন্য তার অনেক বিচারের আসনে বসে, দরবারে বসে এবং এই সুযোগ তার জীবনে আসে, তাহলে ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়াজাল, যারা ইনসাফ কায়েম করে তাদের জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার আরশের ডান পাশে মিম্বারে নূর বানিয়ে রাখবেন, সরি নূরের মিম্বার বানিয়ে রাখবেন বসার জন্যে, বসতে পারবে, মিম্বারটা তৈরি আছে নূর দিয়ে, আর সেখানে বসার ব্যবস্থা আছে, তাদেরকে সবাইকে সেখানে বসাবেন, শানদার মাহফিলে বসে আছে, সবাই এই ইয়া নাফসি করছে, তারা যদি সেখানে বসে তাহলে তাদের জন্য সুসংবাদ আছে না দুঃসংবাদ আছে? কত বড় সুসংবাদ! তাহলে ন্যায় বিচারকগণ, ন্যায় শাসকগণ এত বড় নেকি পেতে পারে কিয়ামতের দিন, এত সুযোগ তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আরো খবর আছে, ওয়াকিল তা ইয়াদাইহি আমিন, এখন আল্লাহর ডান পাশে বসাবে, তার অর্থ কি? আবার হাদিসে বলে দিচ্ছে আল্লাহর কিন্তু কোনো বাম হাত নাই, আল্লাহর দোনো হাত ডান, তাহলে দোনো দিকে বসলেই ডান হাতের সাইডে বসছেন, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা দোনো দিকে জায়গা আছে ওনার পাশে ন্যায় বিচারের দিকে বসানোর জন্যে। তারপরে বলেছেন যে আল্লাহ হুকমেহিম ও আহলিহিম ও মাওয়ালু, যখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাসন কার্য পরিচালনা করার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য দান দরবারের দায়িত্বশীল হওয়ার তৌফিক দিয়েছেন, আর তাদের পরিবারের মধ্যেও যারা ইনসাফ কায়েম করে তাদের জন্য এটা আছে, অনুসার পরিবারে বেইনসাফ কায়েম করে, একজনকে এক ছেলে মেয়েকে বেশি পছন্দ করে বাকিদেরকে কম পছন্দ করে, এক ছেলে মেয়েকে বেশি দেয় বাকিদেরকে কম দেয়, এরকম করে না অনেক সময়? এই যে পারিবারিকভাবে ইনসাফ কায়েম না করাও বড় গুণা, আর পারিবারিকভাবে ইনসাফ কায়েম করা অনেক মর্যাদা, এটাও আল্লাহ পছন্দ করেন। যারা পারিবারিকভাবে ইনসাফ কায়েম করে, প্রত্যেকে প্রত্যেকের হক দেয়, স্বামী স্ত্রীকে হক দেয়, স্ত্রী স্বামীকে হক দেয়, ছেলে মেয়েদেরকে ঠিক মতো তাদের হক দেয়, কারো হক নষ্ট করে না, এদেরকেও আল্লাহ তাআলা এই সম্মান দিবেন। ওয়ামা ওয়ালু, তারা যে যাদের উপর দায়িত্ব পালন করেছে, তাদের উপরে ইনসাফ কায়েম করেছে, তাদেরকে কষ্ট দেয়নি, তাদের প্রতি জুলুম করেনি, হ্যাঁ নিজে জুলুম করেনি, দুইজনের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য জুলুম করেনি, বা তার কাছে আসে সে ইনসাফ করেছে, তাহলে পরিবারের উপরে মানুষ মাঝে মধ্যে কী করে? জুলুম করে, এক সদস্য আরেক সদস্যকে কষ্ট দেয়, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, এরাও জালিম। আর কষ্ট না দিলে তারা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে, তাদের আল্লাহর আরশের পাশে নূরের আসনে তারা বসতে সক্ষম হবে। সুবহানাল্লাহ, কত মর্যাদার কথা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্দর হাদিসগুলো উম্মতকে শুনিয়েছেন। আর ইনসাফ কায়েম না করলে কি হবে সে হাদিস তিনি আমাদেরকে বলেছেন, আমরা একটু পরে সেটা শুনব। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাস্তব নমুনা, তিনি কিভাবে ইনসাফ কায়েম করেছিলেন। আপনারা জানেন একটা হাদিস, একটা স্টোরি বোধহয় অনেকে পড়েছেন, কোরাইশ বংশের এক মেয়ের নাম ছিল ফাতেমা, সে কি করলো, একটা চুরির কেসে ধরা পড়ে গেল। এখন চুরির কেসে ধরা পড়লে তার তো হাত কাটা যাবে, চুরি করলে হাত কাটা যাবে, এখন যখন ধরা পড়েছে কেসটি ওনার কাছে যাবে, ওনার কোর্টে যাবে, এখন তার আত্মীয় স্বজন মা বাবা যারা ছিল, সে খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, কোরাইশ বংশের মেয়ে, হাত কাটা গেলে তা তো এই একটা কলঙ্ক, এখন বললো যে এত সম্ভ্রান্ত বংশের মেয়ে তার হাত কাটা যাওয়াটা কেমন হয়, এখন আল্লাহ নবীকে সুপারিশ করে হাত কাটাটা থেকে তাকে সরানো যায় কি না, তাকে মাফ করে দেওয়া যায় কি না, অন্য কোনো হালকা শাস্তি দেওয়া যায় কি না। তো এখন কেউ সাহস করতেছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা নিয়ে গেলে তো উনি খুব রাগ হয়ে যাবেন, এমন কাউকে ধরা যায় কি না যার কথা তিনি খুব বিবেচনা করে শুনবেন এবং রাগ হবেন না। খুঁজতে খুঁজতে ওনারা পেলেন একজনকে, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। উসামা বাবা ছিলেন জায়েদ ইবনে হারিসা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, মনে আছে তো, ওনাকে তিনি অনেক মহব্বত করতেন, আর ওনার ছেলে উসামা তাকেও মহব্বত করেন, একজন ওনাকে উসামা টাইটেল সাহাবিরা দিয়েছেন হেব্বু হেব্বি রাসূলিল্লাহ, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনের প্রিয়জন, মানে তার বাবাও প্রিয় ছেলেও প্রিয়, হেব্বু হেব্বি রাসূলিল্লাহ যে, এবং তাকে তিনি বয়সের দিক থেকে, ও উসামার বয়স প্রায় ওনার নাতি হাসানের বয়সের কাছাকাছি, আর একটু বড় আর কি, হ্যাঁ কিন্তু নাতির মতো তাকে দেখতেন। তো যে ওই উসামা কিছু বললে আল্লাহনবী ফেলবেন না। তারা উসামার কাছে আসলো, তুমি একটু বলবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটা তো ফাতেমা কুরাইশ বংশের মেয়ে, তাকে একটু যেন উনি হাত কাটা থেকে অব্যাহতি দিয়ে দেন, অন্য কোনো জরিমানা টরিমানা করে কিছু একটা দিয়ে যদি ছেড়ে দেওয়া যায় ভালো হয়। তো উসামাকে পাঠালেন, উসামা রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসুনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার বিধান আইন কানুন এই বিষয়ে তুমি আসছো সুপারিশ করতে আমি যেন না করি, এই কাজ করতে আসছো তুমি? তিনি মানে অনেক কষ্ট পেলেন যে উসামা কেন আসলো আর তাকে কেন পাঠানো হলো। উসামা রাদিয়াল্লাহু আনহু তখন বালিগ হয়েছেন, বুঝেন একটু বড় হয়েছেন, তিনি বললেন, ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আমি অন্যায় করে ফেলেছি, এটা আমার ঠিক হয়নি, মানে সবাই যেভাবে ধরেছে আমাকে আমি তো খেয়াল করি নাই যে এটা অন্যায় কাজ, আপনি আমাকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই গুনার জন্য মাফ করে দেয়। তারপরে বোধহয় এশার নামাজের সময় হয়ে গিয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পড়ে ছোট্ট খুতবা দিলেন, তাওবা, সন্ধ্যার দিকে একটু খুতবা দিয়ে সাহাবীরা যারা ছিলেন আল্লাহ এবং আল্লাহর প্রতি প্রশংসা করে তিনি যেভাবে খুতবা শুরু করেন বললেন, আম্মা বাদ, অতঃপর আইয়ুহান্নাস, হে লোকেরা শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোকগুলোর উপর আল্লাহ গজব কেন নাজিল করেছিলেন, কেন তাদের উপরে এরকম আল্লাহর লানত এসেছিল, তারা কি করতে জানো, আন্নাহুম কানু ইদা সারাকা ফীহিম শরীফ তারাকুহু, খুব ভদ্র পরিবারের, নাম করা পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি চুরি ধরাই করে তাদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দিত, হয়তো কিছু জরিমানা আদায় করে ছেড়ে দিত, এরকম এই শরীয়তে যেরকম আইন আছে হাত কাটার, ওই শরীয়তেও তাই ছিল এরকম কোনো শাস্তি। ওয়াইদা সারাকা ফীহিম দঈফ আকামু আলাইহিল হাদ, আর যদি সমাজের একটু দুর্বল পর্যায়ের গরিব গোরবা গোরাবা এই জাতীয় কোনো পরিবারের সদস্য চুরিতে ধরা পড়তো তাহলে ঠিকই তার হাত কাটার বিধান কার্যকরী করত। অতবার আল্লাহ নবী আল্লাহ তাআলা কসম করে বললেন, আমি মুহাম্মাদের প্রভুর মুহাম্মাদের রবের কসম করে বলছি, ইন্না ইবনাতাহু ফাতিমা লাউ ফাআলাত যালিকা, যে এই মুহাম্মাদের মেয়ে যেটা যার নামও ফাতেমা, সেও যদি এই কাজ করতো চুরি করতো, লাস্তাহাক্কাতিল উকুবা, তারও এই শাস্তি পাওয়ার অপরাধ সে করেছিল, তারও এই শাস্তি তার জন্য প্রয়োগ করা হতো, কাজে খবরদার তোমরা এই কাজ করো না। তবে এই শাস্তি না দেওয়ার আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো তারা যদি ওই পরিবারের লোকেরা কম্প্রোমাইজ করে এর মূল্য রক্ত মূল্য গ্রহণ করে, এটা জায়েজ আছে, সেই পরিবারের লোকেরা যদি বলে যে আমরা চাই না এবং এই এই হাত কাটার জন্য শরীয়তের একটা বিধান আছে যে কত টাকা দিলে ওরা যদি রাজি হয় যে আমরা টাকা নিয়ে মাফ করে দেব, তাহলে জায়েজ আছে। কিন্তু যেমন হত্যার বদলে হত্যা, তাই না? এটাই তো শরীয়তের শাস্তি। কিন্তু যে হত্যা করেছে হত্যাকারীর বিচার হয়েছে, তার মৃত্যুদণ্ড হবে। এখন যারা যে হত্যা করা হয়েছে তাকে নিহত হয়েছে তার পরিবার যদি বলে কোর্টের কাছে যে আমরা, তারা আলাপ করেছে, তারা আমাদেরকে রক্তমূল্য দিবে, আমরা সেটা গ্রহণ করব, তার মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে না, তাহলে শরীয়তে এটা অ্যালাউড আছে। আর তারা যদি বলে যে না আমরা নেব না, আমরা চাই তার মৃত্যুদণ্ড কার্যকরী হোক, তাহলে কোর্টের কোনো উপায় থাকবে না কার্যকরী না করে, আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন এবং সেটা অনুযায়ী পরবর্তী পর্যায়ে ওই তারা পরিবারের লোকেরা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে, তারা এটা মূল্য দান করেছে এবং সেটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। যাই হোক, তারা যে মাফ না করতে, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার কী ছিল, তার হাত কাটতেই হবে, আর কোনো উপায় নেই। তিনি পক্ষ হয়ে বলবেন না যে তোমরা তারে মাফ করে দাও, তোমরা ইয়ে করে দাও, ওনার এই রাইট নাই, এটা একমাত্র আল্লাহ তাআলার বিধান, যারা ওয়ারিস অথবা যারা যার ক্ষতি হয়েছে সে এটার অধিকার রাখে, এটার অধিকার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখেন না। তাহলে এখানে তিনি ইনসাফ কায়েম করেন ধনী গরিব সবার ক্ষেত্রে। এখন যদি আপনি অনেক দেশে আসে, বিশেষ করে তৃতীয় বিশ্বে, মুসলিম বিশ্ব তার মধ্যে বোধ হয় সেরা লাইনেই থাকবে, যে বিচার কি ঠিকমতো হয়, সুবহানাল্লাহ, সেখানে দস্তুর মতো বিচার ক্রয় করা যায়, বিচারকদের সঙ্গে কন্ট্রাক্ট করে নেওয়া যায়, ঘুষ দিলে রায় কার পক্ষে আসবে, যে অন্যায় করেছে তার পক্ষে চলে যাবে, আর মাজলুম মাজলুম থেকে যাবে, সুবহানাল্লাহ, And এই বিষয়ে বিষয়ে একটা হাদিস যদি কেউ ইনসাফ কায়েম না করে বেইনসাফ করে জুলুম করে জুলুমের রায় দেয় তার শাস্তি অনেক বড়। এবং এই ব্যাপারে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মকে শিখিয়েছেন যে বিচারকগণ শাসকগণ তিন প্রকার, তাই না? তিন প্রকার, দুই প্রকার জাহান্নামী, এক প্রকার যাবে জান্নাতে শুধুমাত্র। যত বিচারক দুনিয়াতে আছে এবং শাসক দুনিয়াতে আছে তারা তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়, বিশেষ করে বিচারকরা। বিচারকদের কারা জান্নাতি হবে? যে ঠিক মতো বুঝতে পেরেছে কোর্টে কেস আসার পরে বা দরবারি হয়ে দরবার তার কাছে এসেছে, বুঝতে পেরেছে কার কতটুকু দোষ, কে নির্দোষ, কে দোষী, বা উভয় দোষী হলে কার কতটুকু দোষ, ঠিক মতো ফয়সালা দিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করেছে, সময় নিয়েছে, তাড়াহুড়া করে নাই, গাফলতি করে নাই, খামখেয়ালি করেনি, ভালো করে বুঝে শুনে সুন্দর রায় দিয়েছে, এই রায়ের ফলে এবং ইচ্ছা করে সে কোনো রকমে রায়ের মধ্যে বিকৃতি আনেনি, রায় পরিবর্তন করেনি, বেইনসাফ কিছু করেনি, ঘুষ খেয়ে কোনো পক্ষে রায় দেয়নি, হক তরিকায় ফয়সালা করে দিয়েছে, যার যেটা পাওয়ার উপযুক্ত সেটা বলে দিয়েছে, তাহলে এলেক জান্নাতি হয়ে যাবে। আর দুই বিচারক জাহান্নামি হবে। কোন দুই বিচারক? যে হক চিনতে পেরেছে, হক কার কাছে আছে কিন্তু রায় দিয়েছে কোন দিকে, উল্টা দিকে, এখানে তার স্বার্থ আছে, ঘুষ খাবে অথবা তাকে প্রমোশন দেওয়া হবে অথবা তার খাতিরের লোক, তার বন্ধু, তার পরিবারের কেউ, এই জাতীয় কিছু, এখানে সে ঠিক মতো রায় দেয়নি, সে জেনে শুনে অন্যায় রায় দিয়েছে, তার ঠিকানা কোথায় হবে, জাহান্নাম। এই দুই দুই দলগুলো। আর তিন নম্বর দল কোনটা? যে তাড়াহুড়া করলো, ভালো করে খেয়াল করলো না, খামখেয়ালি করলো, অন্যায় ফয়সালা করে ফেললো, ঠিক মতো বোঝারও চেষ্টা করলো না, ভুল বুঝে সে রায় দিয়ে দিল উল্টো দিকে, ইচ্ছা করে দেয়নি কিন্তু সে ভালো করে তালাশ করে নাই, হক আদায় করেনি, তাহলে সেও জাহান্নাম। এই হলো ইনসাফের বিষয়গুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। ইনসাফ করা কত বড় মর্যাদা আর ইনসাফের বিপরীত কাজ করা কত বড় মারাত্মক ক্ষতি, সেগুলোকে তিনি উম্মতকে বুঝিয়েছেন। তিনি নিজে আরেকটি কেস ওনার কাছে আসলো, সেটা হচ্ছে তিনি একদিন মিম্বারে ছিলেন, খুতবা দিচ্ছিলেন, ওকে, বা কোনো আলোচনা করছিলেন, এটা কেস আসলো, কেসটার নিজে যার সঙ্গে জড়িত তিনি আসলেন, পরে হাদিসে আমাদেরকে বয়ান করেছেন, সাহাবি নোমান ইবনে বাশির, বশিরও সাহাবি তিনি বাবা আর নোমানও সাহাবি তিনি ছেলে, তিনি যুবক আর বাবা বশির বুড়ো, ওকে। তো এই পিতা পুত্রের ঘটনা রসুল্লাহ সাল্লাম সঙ্গে ঘটেছিল, পরে ছোট সাহাবি যিনি ছেলে পরে তিনি হাদিস হিসেবে আমাদের কাছে আমাদের জন্য রেখে গিয়েছে। তিনি বলেন যে আতানি আবি আতিয়া, আমার বাবা পরিবারের সন্তানদের মধ্য থেকে, ওনার একাধিক মা ছিলেন, সম্ভবত দুই মা ছিলেন, সে এক মায়ের গর্ভের এক ছেলে নোমান, ছেলেটা খুব ভালো, বাবার প্রতি খুবই মাশাআল্লাহ আন্তরিক, তো বশির তার বাবা এই ছেলেকে খুব মহব্বত করেন, পছন্দ করেন, ভালো ছেলে হিসেবে তাকে স্পেশাল একটা গিফট দিলেন, অন্য ছেলে মেয়েদেরকে এগুলো দেন নাই। তো এসে বললেন ওনার যে এই ছেলের মা, তার মাকে গিয়ে বললেন, ওনার বিবি ছিল আমরা বিনতু রাওয়াহা, ওনার বিবি আমরা বিনতু রাওয়াহা নোমানের মা, ওনাকে যখন গিয়ে বললেন শোনো তোমার ছেলেটাকে তো আমি খুব পছন্দ করি, তুমি খুশি হবা শুনলে, তাকে আমি স্পেশাল গিফট দিয়েছি, এইটা আমি দুনিয়া থেকে চলে গেলে এইটা তার, এখানে আর কারো কোনো হক থাকবে না কোনো ছেলে মেয়ের আমার, আরেক ঘরের সতীনের ঘরের ছেলে মেয়ে তারা কিছু পাবে না, সবই পাবে, এটা এই জিনিসটা খাস তার জন্য দিয়ে গেলাম আমি, এটা আমার ওসিয়ত। এখন মহিলা বলেন লা আরদা হাত্তা তুশহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুখে বললে হবে না, ভালো কথা, খুশি হয়েছি, কিন্তু আপনি এটা যে দিছেন আমাকে আর একটু কনফার্ম করার জন্য, মজবুত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাক্ষী বানিয়ে আসেন, যাতে আপনি চলে গেলে যেন কোনো গণ্ডগোল না হয়। তিনি আসলেন, ছেলেকে নিয়ে আসছেন, নোমানকে নিয়ে আসলেন তার বাবা বশির, বশির বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আতাইতু ইবনি মিন আমরা বিনতে রাওয়াহা আতিয়াতান, এই যে আমার বিবি যে আমরা আছে তার ঘরের ছেলে এই বশিরকে, এই নোমানকে আমি এই জিনিসটা দান করলাম, কোন কোন রেওয়াজ আছে একটা ক্রীতদাস তার জন্য দিয়ে গেলাম। তাকে বলছি যে এটা সে পাবে, এটা আমি ওসিয়ত করে গেলাম। সে বলে যে না এমনি হবে না, উসে দেখা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষী বানিয়ে যেন যাই। সে বলছে আপনি একটু সাক্ষী হবেন? তো তিনি বললেন তাকে রক্ষা করে, তৈতা সাইরা ওরা দেখে মিসলে হাদা, তোমার কয়জন ছেলে মেয়ে আছে সবাইকে এরকম করে একটা করে দিয়েছ? আল্লাহ না সবাইকে তো দিতে পারে, এত আছে নাকি আমার? তারপরে তিনি বললেন ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তাহলে আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো, সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো এবং তারতম্য করো না, একজনকে দিবা তুমি বাকিরা বঞ্চিত হয়ে যাবে, তাদের হক নষ্ট করছ। খবরদার, অন্য রেওয়ায়েতে আসে তুমি এই অন্যায় কাজ করে আবার তার সাক্ষী আমাকে বানাতে আসছ। এমন করে তিনি সাংঘাতিকভাবে তাকে তিনি দৃষ্টি আকর্ষণ করলেন যে আমাকে জুলুমের কাজে অন্যায়ের কাজে তুমি সাক্ষী বানাতে আসছ, আমি এই কাজে কখনো সাক্ষী হব না। তারপর সাহাবি বুঝতে পেরেছেন, তিনি ওনার একটা কারেকশন করেছেন, ওনার দিদিকে বুঝিয়েছেন যে না এটা করা ঠিক হবে না এভাবে। কিন্তু আমাদের সমাজে আপনি দেখবেন এই নবীর উম্মতদের মধ্যে এরকম বেইনসাফ আছে কিনা, কত মা বাবা চলে গেল, এক ছেলেকে দিয়ে যায় বাকি ছেলেদেরকে বঞ্চিত করে, এক মেয়েকে দিয়ে যায় বাকিদেরকে বঞ্চিত করে, শুধু ছেলেদেরকে দিয়ে যায় আবার মেয়েদেরকে পুরো বঞ্চিত করে, একদম রেজিস্ট্রি করে দিয়ে যায়। কত এরকম আছে আমাদের সমাজে, আমার বাড়ির কাছে লোকজনকে আমি দেখেছি, এখন চলে গেছেন আখেরাতে যে কি যে ফেস করছেন। হ্যাঁ, যে এর বাবা এই কাজ করলেন, তার ছেলেও দুনিয়া থেকে চলে গেল, আমার অত্যন্ত পরিচিত, তো বাবাকে তো বলতে পারি নাই, ছেলেকেও বলতে পারি না, দুনিয়া থেকে চলে গেছে। তখন ছেলের পরিবারকে বললাম যে আপনার আপনাদের দাদা বা আপনাদের বাবা তো এই অন্যায় কাজ করে গেছেন, মেয়েদেরকে বঞ্চিত করে, এক ছেলে আর সবগুলো বোন ছিল, বোনগুলো কি সামান্য কিছু লামসাম দিয়া হিসাব নিকাশ নাই, এই একটুখানি দিয়া ফিনিশ, যাও তোমরা সবাই সাইন করে দাও, আমি ছেলের নামে সব সাইন করে দিয়ে দিছি। কি করবে বেচারীরা, আর কি প্রতিবাদ করবে, তারা মরে গেছে দুইজনে, এখন যে বাবা দিয়ে গেছেন যে ছেলের কাছে, ছেলেও মরে গেছেন বাবাও মরে গেছেন। তা আমি তার ছেলে মেয়েদেরকে, ওই ছেলের ছেলে মেয়েদেরকে বললাম যে তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন, তোমার দাদাও চলে গেলেন, তারা তো আখেরাতে দুইজনে আটকে যাবেন, তাদেরকে উদ্ধার করো। তারা চেষ্টা করলেন, কিন্তু ওদের মা যিনি ছেলের পুত্র ওয়াইফ, তিনি বলেন না আমার ওগুলো তো দেওয়া হয়ে গেছে, উনি তো কিছু দিয়ে দিছেন, এই কিছু দিছেন আর কি, এতটুকু। দুনিয়া এত মজা লাগে মানুষের কাছে যে আখেরাতে তার নিজের লোকজন জাহান্নামে জ্বলবে উদ্ধার করি, এখন সে খবর নাই, সুবহানাল্লাহ, আখেরাতে গিয়ে কি টার পাবে। তো এভাবে করে আমাদের সমাজে অনেক জুলুম বেইনসাফ হচ্ছে, আসলে কোন পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, মানে ইনসাফ দুনিয়া থেকে মানুষের জন্য বিদায় হয়ে গেছে, এত বেইনসাফ, এত বেইনসাফ, আর এই জন্য দুনিয়ার মধ্যে অশান্তি শুরু হয়েছে, একটা পরে একটা অশান্তি বিপদ লেগেছে, এগুলো মানুষের অপকর্মের ফল। এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করছেন, এই সতর্কতার কাজটা মানুষ যদি জানতো, এই জন্য এলেম শিখা দরকার। এই জন্য মনে করেন এই কয়জন লোকে এই হাদিসগুলো জীবনে শুনলো, বলেন সবাই শুনছে? আমার বিশ্বাস মেজরিটি জুলুম হচ্ছে না শোনার কারণে, ঠিক কিনা? শুনলেও কিছু লোক আছে যে স্বার্থের জন্য ছাড়বে না, জানি তো, সেদের তাদের তুলনায় শুনে নাই, এই কারণে বহু লোকে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে গেল, যে আমি আমার ছেলে মেয়েদেরকে একটাকে দিয়ে গেলাম, বাকিদেরকে বঞ্চিত করলাম, বাবার সম্পত্তি আমি বেশি করে নিলাম, ভাইদেরকে বঞ্চিত করলাম, বন্ধুদেরকে বঞ্চিত করলাম, আমি আল্লাহর কাছে ঠিকই যাবো, এটাকে আমি কবরে নিয়ে যেতে পারবো, জায়গাটা নিয়ে কবরে যেতে পারবো, বাড়িটা নিয়ে কবরে যেতে পারবো, ফ্ল্যাটটা নিয়ে কবরে যেতে পারবো, আমি তো এখন ওখানে আমি আজাব ভোগ করবো, আর আমার ছেলে মেয়েরা গেলা আমার ভোগ করতেছে, আর আমি তার দায়িত্ব নিয়ে কবরে চলে যাচ্ছি, কত বড় বোকামি। তা আসুন আমরা আজকে এখানে সীমাবদ্ধ রাখি, যে কিভাবে আমাদের জীবনে আমরা ইনসাফ কায়েম করার দিকে থাকবো, কোথায় আমরা মিস্টেক করছি, আমাদের আত্মীয় স্বজন পরিচিত জন যাদের মধ্যে দেখেন যে এরকম পারিবারিক জিন্দগিতে, সামাজিক জিন্দগিতে, কোনো জায়গায় তারা বেইনসাফ করছে। আপনাকে যদি কখনো কোনো জায়গায় দরবারে ডাকা হয়, আপনি যদি যেতে পারেন, তাহলে চেষ্টা করবেন খবরদার আপনার আমার মুখ দিয়ে যেন কোনো বেইনসাফের কথা না আসে, ইনসাফের কথা, হক কথা বের করা। তাই মানলে মানলো, না মানলে নেই, তাই না? এই জন্য কিন্তু অন্যায়কে সমর্থন করা, অন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করা, এটা কিন্তু অনেক বড় গুনাহ। এখন ন্যায় অন্যায় আবার কি? আবার যখন দুইজনের মধ্যে বা দুই পরিবারের মধ্যে অথবা দুই দলে লাগে, এখন জনগণের মনে করেন জনগণের রাইট, এবং কেউ মনে করে না যে আমি রং, এ এক মুশকিল। আবার তো নিজের স্বার্থ আসলে মানুষ সবসময় নিজেকে রাইট মনে করে, আর সব দোষ অন্যজনের। নিজেও এই অনেক সময় দেখা যায় যে জুলুম করছে, এটা তার পায় না, শুধু আরেকজনে কি জুলুম করলো এটা তার কাছে এত বড় হয়ে থাকে, নিজেরটা সে আদৌ চিন্তা করে না, নিজেকেই মাজলুম মনে করে, অথবা তিনি জালেম, অথবা তিনি আংশিক জালেম, আরেকজনও জুলুম করে, তিনি আবার এর দ্বারা মাজলুম শিকার হন, উভয়ে। এইভাবে দুনিয়ার মধ্যে জুলুমের মানে আর থামাথামি নেই। দুনিয়ার মধ্যে এই জুলুমের কাজটা আল্লাহ এত ঘৃণা করেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জুলুম জুলুমাতু ইয়াউমুল কিয়ামা, জুলুম থেকে জুলুমাত। আসলে জুলুমাত মানে অন্ধকার, জুলুম করলে তার জন্য কিয়ামতের দিন এটা অন্ধকার হয়ে যাবে, তার জন্য মুসিবত হয়ে যাবে, কঠিন কষ্টের কারণ হয়ে যাবে তার জন্য অন্ধকার কিয়ামতের দিন। কাজেই কিসে কিভাবে ইনসাফ রেখে আমরা থাকতে পারি, আমাদের জীবনে জুলুম থেকে আমাদেরকে আমরা রক্ষা করতে পারি, এটা আমাদের অনেক বড় স্বার্থের বিষয়, অনেক বড় কল্যাণের বিষয়। দুনিয়াতে জুলুম করে কিছু পাওয়া, কেউ কোর্টে কেস গেলে নিজেরা রায়টা পাওয়ার জন্য যতটুকু অপরাধ করেছে ওইটা ওইখানে রাখে না, আবার যারা উকিল সাহেবেরা পরামর্শ দিয়ে আর একটু বাড়াই দেয়, কয় এরকম করি বলো, তাহলে কেস তোমার পক্ষে আসবে, এরকম করি বলে হকটা বললে পাবো না কেস। হায় হায়, কেস উইন করার জন্য দুনিয়ার মধ্যে আখেরাতে একদম ভ্যানিশ করে গেল মানুষের, এরকম দুরবস্থা। আহারে, মানুষকে শয়তান এমন ধোকা দেয় দুনিয়াতে পাওয়ার জন্য, দুনিয়াতে একটু উইন করার জন্য আখেরাতকে একদম শেষ করে দিলাম আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকুন যেন অনুভূতি দান করেন, এতটুকুন যেন আমরা বুঝতে পারি যে কোথায় জুলুম করে আমি যেন ঠেকে না যাই আল্লাহর কাছে আখেরাতে, সব জায়গায় আমি। আর মাজলুম তো আল্লাহর অনেক কাছে, জালিম আল্লাহ থেকে অনেক দূরে, জালিম অভিশপ্ত, আর মাজলুম আল্লাহর একান্ত ঘনিষ্ঠ। যখন মাজলুম দোয়া করে যে আল্লাহ আমি জুলুমের শিকার হয়েছি, আল্লাহ আমার প্রতি জুলুম করা হয়েছে, তার আর্তনাদ আকাশ পাতাল সমস্ত মানে আকাশের সমস্ত মেঘমালা বিদীর্ণ করে সোজা আল্লাহর আরশে পৌঁছে যায়। আরশে যখন দোয়াটা পৌঁছে, তখন আরশের দোয়াকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ যে লা আনতাসার আন্নাকা আলাউ বাদাহিন, লা আনসুর আন্নাকা আলাউ বাদাহিন, হে মাজলুমের দোয়া আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিছু পরে হলেও, সময় গেলেও, লাগলেও, কিছু সময় দিলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, তোমার এই ফরিয়াদ বৃথা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জালিম হওয়ার রাস্তা থেকে যেন সরিয়ে নিয়ে আসেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা জুলুমের সকল কাজ থেকে সরিয়ে নিয়ে আসেন, আমরা যেন সমাজে পরিবারে সব জায়গায় ইনসাফ কায়েম করতে পারি। ওবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।